এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। আকায়ে নামদার মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরুদ পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার 100টি উদ্দেশ্য পূরণ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দাওয়াত ইসলামের মরকজি মজলিসের শুরার নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথেই আছেন। প্রোগ্রাম কল্যাণের কথা আপনারা স্ক্রিনে দেখছেন। মাদিন চ্যানেল দর্শক, আজকে আমরা অনুষ্ঠানে যে শিরোনাম ও বিষয় নিয়েছি সেটি হলো পরিবেশ। পরিবেশ যথাযথ হওয়া, মানুষের স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া এবং সেটা স্বাস্থ্যকর হওয়া, মনোরম হওয়া, মানুষের মানসিকতার উপর, তার চিন্তাধারার উপর, তার স্বাস্থ্যের উপর এবং তার ওয়ার্ক প্রোগ্রেসের উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। এভাবে পরিবেশ অস্বস্তিকর হওয়া, দম বন্ধ হওয়ার মতো পরিবেশ হওয়া, এই ধরনের অন্যান্য যে সকল বিষয় রয়েছে তা হওয়া, এগুলো মানুষের মানসিকতার উপর, চিন্তাধারার উপর, ওয়ার্ক প্রোগ্রেসের উপর এভাবে বলা যায় যে অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলে। তো আমাদের পরিবেশকে কিভাবে উন্নত করতে পারি এই ব্যাপারে নিগরানের সুরের সাথে কথা বলবো। পরিবেশ কিভাবে উন্নত করা যায় হাজি সাহেব এটা বলে দিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। পরিবেশ ভালো করার জন্য প্রথমে চিন্তাধারা ভালো করা আবশ্যক। আপনার মানসিকতা, আপনার চিন্তাধারা এবং আপনার উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ পরিবেশও ভালো হয়ে যায়।
হাজি সাহেব, আমার এমন মনে হয় যে যদি পরিবেশ ভালো হয় তাহলে মানুষের চিন্তাধারা ভালো হয়। কারণ আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে অনেক বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে, ধোঁয়া উঠছে এবং অদ্ভুত এক পরিস্থিতি বিরাজ করছে, পরিবেশগত দৃষ্টিকোণ থেকে দেখেন বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে যদি দেখেন,
সেই পুরো পরিবেশকে ঠিক করার জন্য একজন ভালো চিন্তার মানুষ আসবে।
ঠিক আছে,
যখন সবার চিন্তাধারা একরকম হয় না তখন ওখানে সবাই সেই পরিবেশে অ্যাডজাস্ট হয়ে যায়। কেউ একজন থাকে যে পরিবেশকে পরিবর্তন করে, তার স্বভাবের কারণে পরিবেশ পরিবর্তন হয়। এভাবে এটা বুঝুন যে আপনি যখন কোনো গম্ভীর ব্যক্তির নিকট যান তখন আপনার স্বভাব পরিবর্তন হয়ে যায়, কারণ এমন পরিবেশ আনিয়ে রেখেছে। আমি একটি সাধারণ উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আমাদের মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হোটেলের ব্যাপারে অনেকের অভিজ্ঞতা থাকবে হয়তো, বিশেষ করে আমাদের যে ইসলামী ভাইরা রয়েছে, পুরুষ ভাইরা রয়েছে, তাদের এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা থাকে। আপনি কোনো হোটেলে গেলেন, সেখানে চায়ের কাপের আওয়াজ শোনা যাচ্ছে, প্লেটের আওয়াজ আসে, খালা ধোয়ার আওয়াজ আসে,
অন্যান্য আওয়াজ আসে।
যখন আপনি কাউন্টারে ওই দিক থেকে আওয়াজ আসে, ভাই তার থেকে 100 টাকা নিয়ে নিয়েন, ভাই 25 টাকা নিয়ে নিয়েন, এবং এমনটা হয়ে থাকে। এরপর যখন পেমেন্ট করতে গেলেন সে কাউন্টারে, সে এভাবে দাঁড়িয়ে থাকে, এই আশায় হয়তো সে 10 টাকা পাবে, ঠিক আছে। কিন্তু এমন কিছু হোটেলও আছে যেখানে ঢুকলে আপনি নিজেই খুব সাবধানে কাশি দেন, কারণ কাশি দিলে আওয়াজ বের হবে, আওয়াজ বের হলে মানুষ দেখবে, সেখানে আপনার প্লেটের আওয়াজ খুব কমই শুনতে পাবেন, এখানে খুবই সাইলেন্ট মোড থাকে। আপনি যখন ওখানে যাবেন আপনি নিজেই চুপচাপ হয়ে যাবেন, কারণ সেখানকার পরিবেশটা এভাবে গড়ে উঠেছে। তো পরিবেশ যেমন হয়, আচ্ছা, তারাই এমন পরিবেশ তৈরি করেছে, এই হোটেল যারা তৈরি করেছে তাদের চিন্তাই ছিল আমরা এমন পরিবেশ রাখবো। তাই পরিবেশ যেমন হয় মানুষ নিজেকে তেমনই মানিয়ে নেয়। এভাবে আমাদের ঘরের পরিবেশ, এভাবে আমাদের আশপাশের পরিবেশ, এভাবে আমাদের গ্রামের পরিবেশ, তো এই পরিবেশসমূহ তৈরি করে নিতে হয়। তার সম্পর্ক পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে হোক, সেটার সম্পর্ক আচরণের দিক থেকে
জি
হোক, সেটার সম্পর্ক আপনার অ্যাটিটিউডের দিক থেকে হোক, সেটার সম্পর্ক একে অপরের সঙ্গে মেলামেশার দিক থেকে, তো সব দিক থেকেই পরিবেশ তৈরির জন্য মানুষের নিজের চিন্তাধারার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় পরিবেশ খুবই অদ্ভুত হয়ে যায়, অদ্ভুত হয়ে যাবে। আপনি চিন্তা করুন সেই সময়ের পরিবেশ কেমন ছিল, যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন দীপ্ত সময় ছিল, তখনও নবুয়ত প্রকাশিত হয়নি, কিন্তু ওখানকার একটি পরিবেশ গড়ে উঠেছিল, খুবই আশ্চর্যনীয় পরিবেশ ছিল, সভ্যতা নামের কিছুই ছিল না। ওইটাই, অর্থাৎ কোনো রুটিনই ছিল না, আইনের শাসন বলতে কিছুই ছিল না। আপনি এভাবে বলতে পারেন যে সেটি এমন একটি পরিবেশ ছিল যেখানে আইনি শাসন ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিবেশ একদম পরিবর্তন করে দেন, চিন্তাধারা পরিবর্তন করে দেন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন, কথাবার্তা দেখুন, আরো অনেক কিছু জীবন অতিবাহিত করার স্টাইলই বদলে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই একটি চিন্তা থাকা, একটি সংকল্প থাকা, একটি দৃঢ় ইচ্ছা থাকা, এটা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা আপনাদের সাথে যে অনুষ্ঠান করছি, কেউ একজন উঠবে, সে গ্রাম থেকে উঠতে পারে, মহল্লা থেকে উঠতে পারে, নিজের বিল্ডিং থেকে উঠতে পারে, নিজের ঘর থেকে উঠতে পারে, যে আমি পরিবর্তন আনবো। নয়তো সাধারণত এটাই হয় যে আমরা না পরিবর্তন হয়েছি না ওয়াদা করেছি। তো পরিবেশের পরিবর্তনের জন্য আপনার নিজের, আমরা সবার সম পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আর আমরা যখন এই কথাগুলো বলবো, তো এমন হয় যে লক্ষ মানুষ একসাথে পরিবর্তন হয়ে যাবে, বরং কেউ একজন উঠে, এই কথাটি আপনিও মনের মধ্যে গেঁথে নিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মেজরিটি একজনই উঠে যে সবাইকে পরিবর্তন করার চেষ্টা করে, অর্থাৎ অনেক মানুষকে পরিবর্তন করার চেষ্টা করে। আর আমরা যখন চ্যানেলে সেই বিষয়ে অনুষ্ঠান করছি, তো আমাদের মধ্যে তো প্রত্যেকে এমন ব্যক্তি নয় যে পুরো শহরের দায়িত্ব নিতে হয় বা অনেক বড় এলাকার দায়িত্ব নিতে হয়। তবে আমরা অন্তত এতটুকু তো করতে পারি, নিজের ঘরের পরিবেশ এবং যে এলাকায় আমরা বসবাস করছি সেই এলাকার পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে নিজের ভূমিকা রাখতে পারি। বড় বড় বিল্ডিং আছে, সেখানেও পরিবেশ দূষণের ক্ষেত্রে নিজের ভূমিকা রাখা যায়। যখন আমরা পরিবেশের কথা বলছি, এখানে তিন চার পাঁচটি বিষয় আপনি খেয়াল করবেন যে যে একটি পরিবেশ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আরেকটি পরিবেশ হলো একে অপরের প্রতি রেসপেক্ট ও সম্মান, আরেকটি পরিবেশ হলো যখন একে অপরের খোঁজ খবর রাখা, আরেকটি পরিবেশ হলো নেকির দাওয়াতের, আরেকটি পরিবেশ হলো মন্দ থেকে বাধা দেওয়ার, আরেকটা পরিবেশ হলো নিজের ও নিজের আশপাশের মানুষের নিরাপত্তার। এই সকল পরিবেশ আছে, অর্থাৎ এমন পরিবেশ ও এমন এনভায়রনমেন্ট আমাদের সৃষ্টি করতে হয়। আলহামদুলিল্লাহ, যখন আপনি এর সংকল্প করেন, ইচ্ছে করেন যে আমি তো করতে পারবো, দুই চারজনের সাথে কথা বলতে হবে, আপনি কি বলেন? মাদানী চ্যানেলে দেখছিলাম আমাদের বিল্ডিং এর অবস্থা অনেক খারাপ, চলুন সবাই মিলে কিছু করি, কিছু ভাবনা তৈরি করি, মিটিং হয়। অর্থাৎ আমি নিজে এমন একটি বিল্ডিং এ একটি সময় কাটিয়েছি এবং ওই বিল্ডিং এ থাকতাম যখন আমি দাওয়াত ইসলামের পরিবেশে এসেছিলাম, যার কথা আমি কয়েকবার বলছি। অর্থাৎ সেটা 126 প্লটের বিল্ডিং ছিল, 126 প্লট ছিল, অর্থাৎ তিনটি, এভাবে বুঝুন যে সেটা একটি পুরো জাহাজের মতো বানানো ছিল, তিন বা চারটি ভবন ছিল যা একটি আরেকটির সাথে আন্তঃসংযোগ ছিল। আপনি যদি এক ফ্লোরে যান তো পুরো ফ্লোর ঘুরে আসতে পারবেন, এই ধরনের ছিল। মোট 126 ফ্লোর ছিল সম্পূর্ণ ভবনে, প্রায় সবাই সেখানে থাকতেন, অধিকাংশ ওনারশিপ ছিল যারা ওখানে থাকতো, আর আমিও একটি সময় ওইখানে কাটিয়েছি। ওখান থেকে দাওয়াত ইসলামের দিনই পরিবেশে এসেছি এবং সেই বিল্ডিং এ, আচ্ছা সেই বিল্ডিং এর একটা অ্যাসোসিয়েশন ছিল, সে বিল্ডিং মেনটেন্যান্সের কাজ করত, লিফট মেনটেন্যান্সের কাজ করত, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত, আরে অনেকগুলো বিষয় সে দেখাশোনা করত। আমি নিজেই তার একটি অংশ ছিলাম। এভাবে বুঝুন যে দাওয়াত ইসলামীতে আসার পূর্বের কথা বলছি এবং দাওয়াত ইসলামীতে যুক্ত হওয়ার পরের কথা বলছি। ওই দিনগুলোতেই আমি দাওয়াত ইসলামীতে যুক্ত হয়েছি। গুজদার হাবি মসজিদের সামনে আমাদের বিল্ডিং ছিল, তো এই পরিবেশ আমি দেখে আসছি। আচ্ছা, শুরু থেকে আমরা বিল্ডিং এ জীবনযাপন করে আসছি, ভবন আছে না যেটাতে প্লট আর প্লট থাকে, তো তারপর একে অপরের সাথে কিভাবে চলাফেরা করবে, কি কি করতে হবে, কে কার দেখাশোনা করে, কে কার দেখাশোনা করে না, এরপর আশপাশের লোকজন প্রতিবেশী এসব কিছু দেখে 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 অতঃপর এটুকু পর্যন্ত পৌঁছেছি যে ফয়জানে মদিনার পাশে আমাদের বিল্ডিং। এটা উদাহরণ দিলাম আমি আপনাদের, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমার মাথায় আছে, একটা পরিবেশের অ্যাটমসফিয়ার, একটা অ্যাটমসফিয়ারের এনভায়রনমেন্টের সম্পূর্ণ একটি ধারণা আছে, সম্পূর্ণ একটি ভাবনা আছে, আর পেছনের একটি সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতাও আছে। আমি একদম সঠিক বলছি আপনাকে। এবং এরপরে আমরা একটি এলাকায় বসবাস শুরু করলাম, তো সেখানে আমাদের নিজেদের বাড়ি ছিল, নিজেদের জমিতে তৈরি বাড়ি ছিল, তো ওই সময় আর যে শুলাচ্ছিলাম না, তো সে এরিয়ার আলাদা একটা পরিবেশ ছিল। সে এলাকার পরিবেশ আমার আগের জীবনের অভিজ্ঞতার সঙ্গে একদম ভিন্ন ছিল, যেখানে আমরা বসবাস শুরু করি। তো সেখানের এনভায়রনমেন্ট, সেখানের আশপাশের পরিবেশ কেমন, অর্থাৎ জীবনযাপনের ধরন কেমন, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা যাবে কি যাবে না, সেখানে কি করা যাবে কি করা যাবে না। তো একটি বিল্ডিং থেকে বের হয়ে একটি এলাকায় বাস করে এসব কিছু বিষয়সমূহ দেখে দেখে অর্থাৎ এইভাবে বুঝুন যে আমার মাথায় কিছু জিনিস এসেছে। তো আমি এটা দেখেছি এলাকা মহল্লাতে কিছু মানুষ তৈরি হয়, আমি আপনাকে এটাই বলবো। এখন সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে মিউনিসিপ্যাল কমিটি, প্রাদেশিক ও শহর পর্যায়ের যারা দায়িত্বে থাকেন তাদের সঙ্গেই তারা যোগাযোগ করে। নিরাপত্তা জনিত বিষয় দেখতে হয়, সিকিউরিটি ইস্যু দেখতে হয়, এসব দেখে থাকেন, অতপর একটা পরিবেশ সৃষ্টি হয়। আচ্ছা, আবার সেই এলাকায় মহল্লায় গলিতে মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ অনেক সময় যুবকদের মধ্যে অনেকে ধীরে ধীরে নেশায় আসক্ত হয়ে যায়, কেউ গাঁজা সেবনে আসক্ত হয়ে যায়, আবার কিছু এই ধরনের আচরণকারী চলে আসে। কিন্তু আশ্চর্য অদ্ভুত প্রকৃতির, নির্লজ্জ প্রকৃতির যুবকও এলাকা মহল্লায় এসে পড়ে, যার কারণে আমরা আমাদের নিজেদের মহল্লার মেয়েদের এবং আমাদের ঘরের মেয়েদের চলাফেরা কঠিন হয়ে যায়, এবং আমাদের নিজেদের ঘরের যুবকদের নিয়েও আশঙ্কা তৈরি হয় যে এই মহল্লাতে কি না ঘটে। তো তাদের উচিত তারা যেন মিলেমিশে এলাকার মহল্লার এমন একটা পরিবেশ সৃষ্টি করা। কারণ সালন ভাই, এখন মহল্লার সোসাইটি কালচার বেড়ে গেছে আর সে বিল্ডিংয়ের কালচার শেষ হয়ে গেছে। মানুষ কিছুক্ষণের জন্য শহরের বাইরে যাচ্ছে এবং শহরের দিকে বাইরে গিয়ে সোসাইটি কালচার এস্টাবলিশ হচ্ছে। একটা গেট আছে, গেটের ভিতরে আমরা যাই, এর মধ্যে এন্টার এক্সিট এবং এন্ট্রি থাকে। তো এর ভিতরে দোকানপাট ও ইত্যাদি সবকিছু থাকে, সম্পূর্ণ একটা সোসাইটির মতো পরিবেশ। কোথাও 100 ঘর থেকে, কোথাও 200 থেকে, কোথাও 500 থাকে, কোথাও 100 একর, কোথাও 200 একর জায়গা জুড়ে, কোথাও বেশি কোথাও কম, এভাবে সোসাইটি বানানো আছে। তার ভিতরেই ছোটখাটো দোকানও থাকে যেহেতু রুটি পাউরুটি ইত্যাদি পাওয়া যায়। আচ্ছা, এমনই এসব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা থাকতে হয়, সে অনুযায়ী নিজের ঘরের পরিবেশ সৃষ্টি হয়ে যায়, অথবা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রেমী ব্যক্তিরা থাকতে আসে তা এমন পরিবেশ সৃষ্টি করে, অথবা তাদের নিজের মাইন্ডই হয় না তো তেমনই পরিবেশ সৃষ্টি হয়। যেভাবে সবাই চলে, তাদের আবর্জনাও বাইরে পড়েছে, তারাও হাঁটতে চলতে থাকে, খেয়াল করে না, লেখাও থাকে নিজের এলাকাকে, নিজের মহল্লাকে, নিজের সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শহরেও লেখা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, তবুও মানুষ অনেকে থুতো ফেলে যাচ্ছে, পানের পিক ফেলে যাচ্ছে কেউ, এমনটা আমাদের এখানেও হয়, বাইরে এমন হয় না। আর বাইরে তো প্রতিষ্ঠানগুলো অনেক সতর্ক থাকে, তারা এই সকল কাজ যদি করত। এটি পরিবেশের গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি টপিক আছে, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অতপর দ্বিতীয় টপিক শুরু হয় যে আপনার বিহেভিয়ার, অ্যাটিটিউড, আপনার ঘরের পরিবেশ, আপনার পরিবেশ, আপনার সংস্পর্শে কেমন, আপনার বন্ধুত্ব কেমন, সংস্পর্শ কেমন, আপনার গ্যাদারিং কেমন, বৈঠক কেমন, ফ্রেন্ড সার্কেলের পরিবেশ কেমন। তো পরিবেশ শব্দটি যখন আমরা ব্যবহার করি তখন সেটি কোনো একটা জায়গায় ইমপ্লিমেন্ট হচ্ছে না। আপনি নিজেই ঘরে বসে আমাদেরকে শুনছেন, সং সেই ঘরেরও একটি পরিবেশ তৈরি করা আছে, সেই ঘরেরও একটি পরিবেশ তৈরি করা আছে। কোথাও কেউ একেবারে চুপচাপ হয়ে এই প্রোগ্রাম দেখছে, আবার কোথাও চিৎকার চেঁচামেচির শব্দ আসছে হয়তো, কোথাও বড়রা ছুঁড়ে ফেলছে জিনিসপত্র, কোথাও আপনি নিজেই অস্থির হয়ে আছেন যে আরো কতক্ষণ ধরে বলছি চা দাও না, অনুষ্ঠান দেখতে দেখতে চা পান করে নেব, এরপর নামাজের জন্য যেতে হবে, এতক্ষণ অপেক্ষা করেও চা পাওয়া যাচ্ছে না, এটাও আপনি ঘরের পরিবেশ বানিয়ে রেখেছেন। তো রান্নাঘর থেকে একটা পরিবেশের শব্দ আসবে, প্লেটে সজোরে রাখার শব্দ আসবে, তার শুধু সোফায় বসে চিৎকার চেঁচামেচি করেই জোশ রাখে। তো এরপরে সে বলবে এই নিন না চা পান করুন। তো এখন ঘরের পরিবেশ থাকে, আর আরেকটি ঘরের পরিবেশ হচ্ছে এই নিন আপনার জন্য আমি চা নিয়ে এসেছি। তিনি বলেন জাজাকাল্লাহ খায়রা, আপনিও বসুন, দেখুন মাশাআল্লাহ ভালো কথা বলছে, এমনও ঘরের পরিবেশ থাকে। এতগুলো, এগুলো সবকিছু ঘরের পরিবেশের উপর নির্ভর করে, আর এগুলো সৃষ্টিকারী আমি আর আপনি, আমি আর আপনি করি, অন্য কেউ বাহির থেকে আসে না। ঠিক আছে, আমি এলাকা মহল্লা নিয়ে দিয়ে কথা শুরু করেছিলাম, আপনি এলাকা মহল্লার উপর যত ইচ্ছা বলুন, কিন্তু ঘরের পরিবেশ ভালো এবং খারাপ করে কে? আপনি আর আমি করি, এতে তো আশপাশের কোনো প্রতিবেশী আসবে না যে এসে আমার ঘরের পরিবেশ ঠিক করে দিন। সেটা আপনার আচরণের কারণে হোক, আপনার অ্যাটিটিউডের কারণে হোক, আপনার কথাবার্তার কারণে হোক, আপনার খাওয়া দাওয়ার কারণে হোক, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে হোক, অথবা আপনার যেই লাইফস্টাইল আছে ঘরের সেটাকে সঠিক করার জন্য আসবে কে? ডেফিনেটলি আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বাররা যারা আমাদের মাদানি চ্যানেলে যুক্ত আছেন। এটা এমনই হয় ঘরের পরিবেশ, যে মেয়ে তার মাকে বলবে আপনি বসুন আমি কাজ করে দিচ্ছি, তো বউ এসে শাশুড়িকে বলবে জি মা আপনি বসে থাকুন ইনশাল্লাহ আমি করে নিচ্ছি, তো পরে কখন শাশুড়ি বলবে মা তুমি তো পুরো দিন কাজ করেছো, এই দু তিনটে কাজ আমি করে দিচ্ছি, তুমি কিছুক্ষণ বিশ্রাম করে নাও, এশার আগে দুই আধা ঘন্টা আরাম করে নাও, তো ইফতারের আগে অনেকগুলো কাজ করেছো, এখন তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। এমনও ঘরের পরিবেশ হয়ে থাকে, ছেলে দেখে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য আল্লাহ কেমন দিন দেখালে, যে বউ শাশুড়িকে বলছে মা আপনি বিশ্রাম করুন, আর শাশুড়ি বউকে বলছে বৌমা তুমি বিশ্রাম নাও আলহামদুলিল্লাহ। আমি তো এখন ওযু অবস্থায় আছি, কিবলার দিকে মুখ করে সিজদায় শুকর আদায় করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হিফজের নিয়ামত দ্বারা হেফাজত রাখুক। কারণ আমি আমার ঘরে এত সুন্দর পরিবেশ পেয়ে গেছি, আপনারও অবাক লাগছে হয়তো যে আরে উনি কোন পরিবেশের কথা বলছে, কোন দুনিয়ার কথা বলছে। আমি এই দুনিয়ার কথাই বলছি, অন্য কোনো দুনিয়ার কথা বলছি না, এই জমিনের কথাই বলছি, অন্য কোনো জমিনের কথা বলছি না। যখন আমাদের মনের জমিন উর্বর হবে, তার মধ্যে পজিটিভিটি থাকবে, তখন পরিবেশ সুন্দর হবে, তখন চিৎকার করার প্রয়োজন হবে না। অর্থাৎ শিশুরা যেমন দুষ্টুমি দৌড়াদৌড়ি করে এর মাধ্যমে আপনার খারাপ লাগা ওর রাগ আসবে না, কিন্তু বড়রা যখন চিৎকার চেঁচামেচি করে, যখন কেউ বলে আরে আপনি বোঝেন না কেন, তখন তাকে চুপ করানোর জন্য আরে আপনি তো চুপ হয়ে যান, আরে ভাই আমি এটা চিন্তা করছি যে দুজনের মধ্যে এমন স্বভাবের কে বোঝা যাচ্ছে, কে করছে আমি নাম রাখতে যাচ্ছি না। তো যখন কেউ চিৎকার করবে ঠান্ডা মাথায় কথা বলুন, আচ্ছা সে চিৎকার করছে আর আপনি তাকে কোনো শিক্ষা দেবেন, তো তাকে কি ধমক দিয়ে শিক্ষা দেবেন, তা নয়, আস্তে কথা বলুন, আমি শুনছি আপনার কথা, এখন বলুন কি বলবেন। তো হাসি মুখে রেসপন্স করা, এমন বিষয়গুলোর মাধ্যমে ঘরে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। আমি আমার এক বন্ধু সম্পর্কে জানি, কয়েকবার তার ঘরে যাওয়া হয়েছে, সালমান ভাই, আমি বলি যদি ঘরের পরিবেশ কষ্টকর হয় তো তার ঘরে আসার সাথে সাথে ওই কষ্ট মুছে যাবে হয়তো। দরজা খুলতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর এমন ভাবে সে ঘরে প্রবেশ করার সময় তার ঘরের পরিবেশ অনেক বেশি প্রফুল্ল আনন্দময় বানিয়ে দেয়। শুধুমাত্র একটি সালাম তার ঘরকে আনন্দময় বানিয়ে দেয়। আবার অনেকের ঘরে কেউ আসলে দরজা অলসতার সাথে দরজা খুলবে, একটা জিনিস এই দিকে ছুঁড়ে ফেলবে আর একটা ওই দিকে ছুঁড়ে ফেলবে, পুরো পরিবেশ নষ্ট করে ফেলে। তো এই বিষয়গুলো ঘটে থাকে, আল্লাহই ভালো জানে, আমি যতদূর জানি শুরুতে এসব ঘটে থাকে, তাই আমি বললাম যাতে এই সকল বিষয়ে আপনাদের জানা হয়ে যায়। তো যদি আপনাদের ডিসকাশন করতে হয় ফোন রিসিভ করে, তো এগুলো ভিন্ন ভিন্ন ডিসকাশন। তো এটা দেখা যায় যে না মহল্লার কথা বলবে, না শহরের কথা বলবে, না পরিচ্ছন্নতার কথা বলবে, শুধু ফোন রিসিভ করবে, একে অপরের সাথে চিৎকারও নিজেদের পরিবেশের কথাই বলবে।
হাজি সাহেব, এখনের ঘরগুলোকে দেখেন, এগুলো তো সমাজের একক, এককের পর দশক, দশকের পর শতক, আবার শতকের পর হাজার,
এতে একটু কঠিন হয়ে যাবে, তখন মানুষ বলবে
আমি যে মেসেজটি পড়েছি তা মানুষের জন্য কষ্টকর নয়। অর্থাৎ একের পর দুই, দুইয়ের পর তিন, আর তিনের পর চার। আপনি দেখুন
যখন দুই তিন চার বুঝে আসে না, ওয়ান টু থ্রি ফোর বুঝে যায় এমন পরিবেশে, একক দশক শতক হাজার, হাজার শব্দটি তো বুঝে যাবে,
আচ্ছা
দশক শতক বুঝে আসবে না রে ভাই।
হাজি সাহেব,
এটাও একটা পরিবেশের বিষয়।
আল্লাহ আপনাকে বরকত ও সালামতি দান করুক। যেহেতু এখানে ঘরের বিষয়ে কথা হচ্ছে আর মানুষ ঘরে বসে দেখছেও, আপনি এটা বলুন আমরা যে ধরনের আচরণ করে থাকি, এটি ঘরের পরিবেশ পজিটিভ হওয়ার বা নেগেটিভ হওয়ার জন্য কতটুকু ভূমিকা
আসল ভূমিকাই হলো আচরণের, আসল ভূমিকাই হলো আচরণের। আপনার ফেস রিডিং, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চেহারার রঙের পরিবর্তন, এবং এরপর হলো আপনার বাচনভঙ্গি। এই যে বাচনভঙ্গি, এটা বাংলাতে অনেক সুন্দর বলে স্বয়ং বাচনভঙ্গি, বাংলার একটি সুন্দর শব্দ,
সঠিক,
কিন্তু তার ইংরেজি শব্দ হলো
ধরনও বলতে
না, মানুষের আচরণের সাথে ভঙ্গিমার একটি, এখন আমি আপনার সাথে কথা বলছি আমার একটি বাচনভঙ্গি আছে। এখন আপনি যদি বলেন আপনি এমন কোন বাচনভঙ্গি তৈরি করুন, এমনই, আচ্ছা দেখুন শুধুমাত্র এমনই, এমনই শব্দটি কি আমাকে সঠিক নির্বাচিত করেছে, আর আপনি বলছেন এমনই, তখন আমারও মনে হবে এই শুধু দায়িত্ব পালনের কথা বলছে, আসলে এমন কিছুই নয়। বাচনভঙ্গির ভঙ্গির মধ্যে নিজেই তার একটি অর্থ আছে, বাচনভঙ্গি নিজের মধ্যে একটি অর্থ বহন করে, ঠিক আছে। যদি বাচনভঙ্গিতে উদাহরণস্বরূপ জি করে নাও, আর কি করার,
ঠিক আছে,
আচ্ছা দেখুন উভয় কথা দ্বারা বোঝা যাচ্ছে মন খারাপ করে অনুমতি দিচ্ছে, অন্যজন খুশি মনে অনুমতি দিচ্ছে, শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আপনার চেহারার ভঙ্গিমা, প্রতিক্রিয়া এবং আপনার এক্সপ্রেশন ম্যাটার করে।
বাহ,
বিশ্বাস করুন আপনার ঘরের ভাগ্য বদলে যায় এতে উভয়টাই, অর্থাৎ এগুলো হচ্ছে মেন রোল। আমি তো একটা কথাই বলবো, সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে বেশি মেন রোল ঘরের বড় পুরুষেরই হয়ে থাকে, এটা আমার নিজের বোঝাপড়া, সে নারীর অবস্থাও ঠিক করে দিতে পারে পুরুষ হলো অফিসারের মতো। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, তার উপর মোহর মালা আছে, মানে তাকে একটা ডেজিগনেশন দেওয়া আছে, তাকে একটা অথরিটি দেওয়া হয়েছে, তাকে একটি পদ মর্যাদা দেওয়া হয়েছে। আর তারপর রসুল আকরাম নূরে মুজাসসাম সাহেবানী আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র শৈলী, ঘরের ভেতরের পরিবেশ, পবিত্র স্ত্রীগণের সাথে তার আচরণ, এখন এই পরিবেশগুলো আপনি দেখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আমরা ইসলামী ভাই অর্থাৎ পুরুষগণ বেশি ওই দিকে ফোকাস করব, তাই না? সেই বিষয়গুলো ফলো করব যা আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে করেছিলেন, যেমন হাস্যোজ্জ্বল চেহারা, তাবাসসুম ভরা চেহারা। নাতের মধ্যে বলে থাকে, জিসকি তসকিন সো রুতে হুয়ে হাস পড়ে উস তাবাসসুম কি আদত পেলা খো সালাম। সেই নূরানি চেহারা নিয়ে যখন তিনি ঘরে প্রবেশ করতেন, অন্ত অন্ধকারে হারে যাওয়া সূচক খুঁজে পাওয়া যেত, এমন অবস্থা ছিল। যখন তিনি মুচকি হাসতেন, তার দাঁত মোবারক থেকে নূরের কিরণ বের হতো, অর্থাৎ শুধুমাত্র তাকে দেখেই মানুষের ক্লান্তি দূর হয়ে যেত। যে আমি আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ঠিক এভাবে আমরাও যখন ঘরে আসি, যে দুঃখ ক্লান্তিও দূর হয়ে যাবে। আচ্ছা, যদি ঘরে শিশু থাকে, উদাহরণস্বরূপ আপনার ঘরে শিশু আছে, প্রত্যেক ঘরে শিশু থাকে না, অনেক ঘরে শিশু থাকে, নাতি নাতনি থাকে, দহিত্র থাকে, দহিত্রী থাকে, কখনো কখনো পুরো ঘরের সব ফ্যামিলি মেম্বার একসঙ্গে হয়। আপনি যখনই ঘরে ঢুকবেন, কেউ একদিক থেকে দাদা বলতে বলতে আসবে, কেউ নানা বলতে বলতে আসবে, আবার কেউ আবু বলতে বলতে আসবে, আবার কেউ বড় হলে আবু চলে এসেছে, কে বলবে দাদা এসেছে, আরে নানা এসেছে, তখন তারা আপনাকে আঁকড়ে ধরবে। আপনি যদি বলেন, আরে সরো তো, অর্থাৎ এদেরকে একটু সামলাও ভাই, এত রোদের মধ্যে এসেছি, এদেরকে একটু সামলাও, যখনই আসি বাচ্চাদের লাগিয়ে দাও, বাচ্চাদের লাগিয়ে দাও। শিশুরা তো ভয় পেয়ে যাবে, এরপর জীবনে কখনো সেই শিশুদের ডাকেন, তার বলবে না রে না, এরকম ভয়ঙ্কর আইটেমের কাছে যাওয়া যাবে না। তখন শিশুরা সামনে আসে তো দূরের কথা, সোফার পেছনে লুকিয়ে পড়বে। আর শিশুরা যখন আঁকড়ে ধরবে, আপনার সাথে মিশবে, তখন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। আপনার এত অ্যাটিটিউড, আপনার এমন আচরণ, আপনি এমন কে? আগে তো এটা ইন্ট্রোডিউসিং দিন যে আপনি এমন কে, আপনি এমন হাস্যোজ্জ্বল, প্রফুল্ল, মিশুক, ছোটদের প্রতি স্নেহশীল, ছোটদের প্রতি দয়ালু এবং ঘরের মানুষের প্রতি দয়াবান ব্যক্তি, নাকি ভয় সৃষ্টিকারী ব্যক্তি? অর্থাৎ আপনি কে, আপনি কোন ব্যক্তি? অর্থাৎ আপনি কি ভূমিকম্প না আর কিছু? অর্থাৎ ঝিরঝির ঝিরঝির বৃষ্টির মতো নরম ও স্নিগ্ধ, নাকি যখনই আসেন ভয়ে সবার কাঁপুনি শুরু হয়ে যায়? আপনি কে? তারপর আসে আমাদের ঘরের ইসলামী বন্ধুদের চোর কথা, তারা হাসি মুখে আসলেও তখন সে ব্যক্তিকে দেখে তার মুখের হাসি চলে যায়, এটা কি? অথচ হাদিসে আছে ভালো নারী নিদর্শন, এতে স্ত্রীও রয়েছে। ভালো স্ত্রী নিদর্শন হলো এটা যে সে তোমাদের খুশি করে দেবে, অর্থাৎ স্বামীকে খুশি করে দেবে। যখন স্বামী তাকে দেখবে, তো স্বামীর চেহারাতে হাসি চলে আসবে, তার চেহারাতে স্মাইল। দেখুন, এক্ষেত্রে অসুস্থতা, দুশ্চিন্তা ডেফিনেটলি এগুলো খুবই কম হয়, কিন্তু এই বিষয়টা সুন্দর, সে যখন আসবে তো ক্লান্তি দূর হয়ে যাবে। সে নিজেই শিশুদের নিয়ে এসে বলবে, দেখো চলে এসেছে। তো যদি ঘরের পরিবেশ এমন হয়, মেয়ে খুশি হচ্ছে, ছেলে খুশি হচ্ছে, আচ্ছা তখন আপনি দেখবেন, আমি বলছি এরপর আপনি ঘরে ওষুধ কোথায় রেখেছেন, ইনশাল্লাহ সেটাই ভুলে যাবেন, তখন আপনি দেখবেন।
অবশ্যই,
এখন তো আপনার জানা আছে কোন ওষুধ কোথায় রাখা আছে। আল্লাহ তাআলা চাইলে আপনি ওষুধের নাম ভুলে যাবেন, খোঁজ তো দূরের কথা। এই পরিবেশে আপনার ডিপ্রেশন দূর করবে, আপনার অ্যাংজাইটি দূর করবে, আপনার ব্লাড প্রেশার ইনশাল্লাহ নর্মাল করবে, আপনার হাজার হাজার রকমের বিষয় নর্মাল করে দেবে। কিন্তু সাথে সাথে ইবাদত করা অত্যন্ত জরুরি।
সুবহানাল্লাহ,
ইবাদত করা অনেক জরুরি, আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক বিষয় ঘরে থাকা অত্যন্ত জরুরি, এটা স্মরণে রাখবেন। বিশ্বাস করুন, আল্লাহর রহমতে যদি আপনার সাথে না থাকে, আল্লাহ আমার কথার মান রেখো, যারা আমাকে দেখছেন এবং শুনছেন, যদি আপনার ঘরে এমন পরিবেশ না থাকে যেমন আমি বলেছি, আপনি একটি সপ্তাহ, চলুন রমজান মাসের এই দিনগুলোতে ট্রাই করে দেখে নিন, রোজা অবস্থা করলে তো রোজা ব্যতীত আপনার আরো বেশি প্রশান্তি মিলবে। আপনি করে দেখেন, অর্থাৎ আপনি শিশুদেরকে এদিকে খেলছে, দুষ্টুমি করছে, আপনার চিৎকার চেঁচামেচির অভ্যাস আছে, আপনি করবেন না, চলো আসো আমার সাথে খেলো, আসো আমার কাছে, আসো আমার কাছে আসো, আসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দহিত্রকে তার কাঁধ মোবারকে বসিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের কোলে বসে দিতেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুগ্রহের কথা পড়ুন 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 পড়ুন, আল্লাহ অর্থাৎ আল্লাহ তার ফয়জান দান করুক, অর্থাৎ এমন এক ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের নবী পাকের প্রতি, যে সকালে পানি নিয়ে আসতেন যেন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারক প্রবেশ করিয়ে ওই পানিকে বরকতময় করে দেন, শীতকালেও নিয়ে আসতেন, ঠান্ডা হয়ে যেত, তবু উনি আসতেন। ওই সময় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি যে ঠান্ডার মধ্যে হাত কিভাবে দেব। তাদের অন্তর খুশি করার জন্য আকা ঠান্ডা পানির মধ্যেও হাত প্রবেশ করাতেন, তখন পানি বরকতময় হয়ে যেত আর শিশুরাও আসতো। শিশুদেরকে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করাতেন, চমৎকার, আমার নিজের ঘরের শিশু আমার কাছে আসে না, অন্যজনের শিশু কোথ থেকে আসবে, না না ভাই এর থেকে দূরে থাকো, মারাত্মক মানুষ এটা, আপনি তো ঘর থেকে বের হলেই যেন নিরবতা ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ানোর জন্য আমরা পৃথিবীতে আসিনি, আমরা এসেছি ভালোবাসা বিলিয়ে দিতে। আপনি বিদ্বেষ ছড়াতে লেগে পড়েছেন, ভয় ছড়াতে লেগে পড়েছেন, আপনি বাকি থেকে গেছেন দুনিয়াতে উদ্বেগ জড়ানো ও টেনশন নেওয়ার মতো ব্যক্তি, এমনটা নয়। স্মাইল, আচ্ছা আমার কথা শুনে এখন তো একটু হাসুন, একটু তো দয়া করুন। আমি যাদেরকে বলছিলাম তাদেরই বলছি, এই কথাগুলো শুনেও হাসে না। আমাকে বলেছে যে আপনাকে বলছি, যেটা বলছে না আমাকে বলেছে, আমি আপনাদেরকে, আমি আপনাকেই বলছি, ক্ষমা চাচ্ছি, মুচকি হাসা শিখে নিন ভাই। ইসলামী বন্ধুদের মাঝে ওই ধরনের চারা চেহারা কালো করে রাখে, মুখ বাঁকা করে রাখে, অর্থাৎ এমন পরিবেশ বানিয়ে রেখেছে, আমি তাদেরকেও বলছি করবেন না। এই যে কিছু ছেলে মেয়ে আছে তারা সবসময় মা বাবার সামনে মুখ কালো করে বসে থাকে, আর তাদের হৃদয় চায় তোমরা যেন একটু হাসো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমাদের কে কোলে নিয়ে আরে দেখো হেসেছে হেসেছে হেসেছে। ওই সময় যখন আপনার হাসার কোনো চেতনা ছিল না, তখন আপনার চেহারাতে হাসি এলে আপনার মা বাবা প্রফুল্ল হয়ে যেত, জানেন আপনি, দেখো আমার ছেলে হেসেছে হেসেছে, এই যে কারিদের মন কাঁধে আপনার হাসি দেখার জন্য। এভাবেই মুখ বাঁকা করে বসে থাকে, পুরো পৃথিবীর দুঃখ যেন নিজের কাঁধে তুলে নিয়েছে। আরে দুঃখ থাকলে বসে যান না, আপনার মা বাবার কদমে মাথায় হাত বুলিয়ে নিন, দুঃখ কষ্ট নিয়ে ফেলে দিব ইনশাআল্লাহ, আপনার বাবা মা তাদের মন কাঁধে, এমন পরিবেশ সৃষ্টি করুন যেমনটা আমি বলছি। এমন পরিবেশ তো এখনো ঘর থেকে তো বের হয়নি, এমন পরিবেশ সৃষ্টি করুন আমার প্রিয় ইসলামী ভাইরা। আপনি বলবেন আপনি কি হয়ে জানবেন, ইমরান আমাদের কেমন অসহায়ত্ব, কতগুলো ঋণ আছে, কত দুশ্চিন্তায় আছি, কখনো কারেন্ট চলে যায়, কখনো গ্যাস চলে যায়। সত্যি বলবেন, আপনার মুখ ফুলিয়ে রাখা থেকে গ্যাস চলে এসেছে?
না।
বিদ্যুৎ এসেছে?
না।
না, ঘরের বিদ্যুৎ চলে গেল, আপনার বিদ্যুৎ কেন গেল? আপনার মধ্যে কোনো লোডশেডিং চলে আসলো? আচ্ছা, আপনার মুড খারাপ করা, ঝগড়া বিবাদ করা দ্বারা কি আপনার দরিদ্রতা চলে গেছে?
না।
আপনার ঋণ কি শোধ হয়ে গেছে?
না।
আপনার কি উপার্জনের মাধ্যম হয়ে গেছে?
না।
না, কিছুই তো হয়নি। এখন এই সব কিছু করার দ্বারা, করার মাধ্যমে এই সকল বিষয় তা ঠিক হলে, তাহলে ঠিক আছে আমরা ডিসকাস করতে পারি। জানো আমি কখন মুখ কালো করে বসে থাকি? আমার ঋণ শোধ হয়ে যায়। আমরা যখন নিজেদের মধ্যে ফাইটিং করে ঝগড়া করি, তখন আমাদের দস্তরখান খাবারে ভরপুর হয়ে যায়। আমরা যখন একে অপরের সাথে একদম কথা বলি না, দুই চার দিন পর্যন্ত বিশ্বাস করুন আমাদের রিজিকে বরকত চলে আসে। এটা আপনি কখনো সত্যায়ন করতে পারবেন? কখনো করতে পারবেন
না,
বরং এর উল্টো হবে,
এমনই।
আর যেটা গেছে সেটা গেছে, এটা আছে সেটাকে কেন যেতে দিচ্ছেন?
মারহাবা,
কোথায় আছেন, কোন দুনিয়াতে বসবাস করছেন? নিজের ঘরকে সুখের শান্তির ভালোবাসার নীড় বানানো সম্পূর্ণ আপনার হাতে, বাইরে থেকে কেউ এসে এটা করে দেবে না। কে বলেছে টাকা দিয়ে সুখ পাওয়া যায়? আপনি এমন অনেক ধনী ব্যক্তি পাবেন যার সুখের জন্য হাহাকার করছে,
সঠিক,
এমনটা নয়। দুঃখের মধ্যে সুখের সম্পর্ক টাকার সাথে নয়। আপনি যখন আপনার সুখকে টাকার সাথে জুড়ে দেবেন, টাকার মধ্যে নিজ থেকে আসলে কিছুই নেই। আসল সুখ তো হলো অন্তরের প্রশান্তির নাম,
সুবহানাল্লাহ,
ভালোবাসা ও সম্মান এবং একে অপরের সাথে ভালো সম্পর্কের নাম। আপনার যদি ঘরে সম্মান থাকে,
জি,
আপনি একে অপরের সাথে সম্মানের সাথে একজন আরেকজনের সাথে মহব্বত ভালোবাসার সাথে থাকেন এবং আল্লাহ পাকের ইবাদতের সাথে থাকেন, বিশ্বাস করুন এই ঘরে আর বোর্ড লাগানোর প্রয়োজন হবে না। হোম সুইট হোম, ইনশাআল্লাহ এই ঘরের হোম সুইট হোমই আছে।
মারহাবা,
এখন কল নিয়ে নিন।
জি হাজি সাহেব, আমি হাদিসে পাক আপনার কথার সমর্থনে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে, হুজুরের বাণীর সারাংশ হচ্ছে যে তোমরা তোমাদের ধন সম্পদ দ্বারা মানুষকে খুশি করতে পারবে না, নিজের উত্তম আচরণের মাধ্যমে খুশি করতে পারবে। এটি খুবই সুন্দর বাণী হাজি সাহেব। আমি আপনার জন্য একটি প্রশ্ন চিন্তা করে দেখেছি, ওই সময় মুচকি হাসার কারণ এটিও ছিল, তো প্রথমে আমার প্রশ্নের উত্তর দিন, পরে কল নিব, কারণ আমি কাছে আছি। আলহাকুলিল করিম, অর্থাৎ কখনো আপনি ক্লান্ত হয়ে ঘরে গিয়েছেন, ঠিক আছে, আর ঘরে যাওয়া মাত্রই ঘরের কেউ আপনাকে বলল ওই জিনিসটা নিয়ে আসেননি যেটা বলেছিলাম, আর আপনি সত্যিই আনেননি, তো আপনি আমাকে বলুন এখন কি হবে?
আরে বন্ধু, আরে ভাই, ভুলে গিয়েছিলাম, আনা উচিত ছিল, ভুলে গেছিলাম, ঠিক আছে নিয়ে আসবো, অর্ডার করবো, ইনশাআল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করছে, আপনি চিন্তা করবেন না, আমি কারো মাধ্যমে নিয়ে আসবো। শেষ।
সুবহানাল্লাহ, আল্লাহ এমন স্বভাব আমাদেরকেও দান করুক। বিশ্বাস করুন, তরি পার হয়ে যাবে, প্রশান্তি চলে আসবে।
আচ্ছা, এটা ভিতরে কি আর বলা যাবে?
এর দুই তিন ধরনের কথা বলা যায়। আপনাকে বলেছিলাম আপনার স্মরণ থাকে না, আবার এটাও বলা যেতে পারে আমাকে ঘরের কাজও করতে হয়, এগুলোও দেখতে হয়।
উদাহরণ সঠিক বলেছে, যেটা বলেছে যাওয়ার সময় বলেছিলাম স্মরণে থাকে না, ঘরের সব কাজ করতে হয়, সব তো সঠিকই বলেছে। হয়তো ধরেন একটু আগে এটাকে নরম করে দিলে হয়, এবং এই ধরনের কথা না বলা উচিত যেন শুধু স্মরণ করিয়ে দেয়। দশটা জিনিস তো আর ভুলে যায়নি, তো না নিয়ে আসাতে অর্থাৎ দারুণ ঝগড়া হয়ে গেছে, আপনি ভুলে গেছেন, আপনি বললেন হ্যাঁ আমি ভুলে গেছি, তাহলে তুমি কি করবে? তো তখনই সেই জিনিসটা হাতে চলে আসবে, ঝগড়া করলাম তো দেখা পেয়ে গেলাম, উল্টো ছোট্ট শিশু যেগুলো আছে তারা বিগড়ে যাবে। আচ্ছা, আপনি শুধু এই ঘটনায় মুখস্থ করে নিন, এটা আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, এই থিওরি নিন, আপনার জীবন ইনশাল্লাহ তাহলে ভালো হবে, শান্তিতে ভরে উঠবে, এবং আপনি দোয়া করবেন, আল্লাহ পাক চাইলে আপনার দোয়া কবুল করবেন। আচ্ছা, এখন কল নিন,
কল দিয়ে দিন।
মোহাম্মদ শিমুল রেজা আত্তারি, মদিনাতুল আউলিয়া, মুলতান থেকে বলছিলাম। পরিবেশ সম্পর্কে আলোচনা হচ্ছে, আমি নিগরানের সুরার দৃষ্টি এই বিষয়ের দিকে আকর্ষণ করতে চাই অন্য একটি বিষয়ে। আমরা যখন গ্রামে বসবাস করতাম, তো ওইখানে কোনো ঘরে কারো ইন্তেকাল হলে পুরো গ্রাম একত্রিত হয়ে সারা রাত ওইখানেই কাটিয়ে দিতেন, এবং এতই সহানুভূতিশীল ছিল যে কেউ শিশুদের খাবার দাবারের জন্য কিছু নিয়ে আসছে, বড়দের জন্য। শহরের মধ্যে তো পাশের ঘরের মানুষ জানতেই পারে না। এই ব্যাপারেও কিছু দিক নির্দেশনা দিয়ে দিন যে শহরে থাকা অবস্থায়ও অন্যের প্রতি সহানুভূতি এবং এই ধরনের পরিবেশ যেন সৃষ্টি করা যায় গ্রামের মুসলমানগণ যেভাবে থাকে।
শহরের যে জীবনযাপন, সালমান ভাই, অনেক ব্যস্ত হয়ে গেছে। গ্রামের জীবনযাপন এমন নয়, গ্রামের জীবন হচ্ছে অন্ধকার হয়ে যেতেই অবসর হয়ে যায়, এবং জনসংখ্যা খুবই কম, 20-25টি ঘর থাকে, খুব বেশি 100টা ঘর থাকে, গ্রামের কথাই বলছি। তো তাদের মধ্যে একে অপরের সাথে মেলামেশা, মসজিদের মধ্যে সবাই একত্রিত হয়ে যায়, প্রায় গ্রামের মধ্যে একটি মসজিদই থাকে, একটি মসজিদে সবাই একত্রিত হয়ে যায়, ইমাম সাহেব সবাইকে চেনে, নাম সহ সবাইকে জানে। এখানে আমাদের শহরের ইমাম সাহেব তো নিজের এলাকার মসজিদের সকল মুক্তাদিকেও চেনে না হয়তো, জনসংখ্যা এত বেশি। আর যে শহর থেকে এখন আমি আপনার সাথে কথা বলছি, করাচি, কম বেশি 3 কোটি জনসংখ্যার শহর, অর্থাৎ অনেক দেশের জনসংখ্যা এত বেশি হয় না যত বেশি এই শহরে আছে। আর গ্রাম তো হয় অনেক ছোট, আপনি সঠিক বলেছেন, পরিবেশ ভিন্ন ছিল, একে অপরের প্রতি অনেক বেশি খেয়াল রাখার মন মানসিকতা ছিল, এই মানসিকতা ছিল বড় বড় ব্যক্তিদের। ধীরে 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 আমরাই আমাদের সন্তানদেরকে পড়াশোনা ও আয় করার চিন্তা ঢুকিয়ে দিয়েছি, পড়াশোনা উপার্জন, পড়াশোনা উপার্জন, পড়াশোনা উপার্জন। এখন তারা পাড়া মহল্লার ব্যক্তিদের ভুলে তো গেছেই, এই পড়াশোনা জীবনের ব্যস্ততায় বাবা মাকেও ভুলে গেছে, কিন্তু সেই জীবনযাপন অনেক ভালোবাসাপূর্ণ জীবন। আমারও খেয়াল আছে, আমি গ্রামের জীবনযাপন করিনি, আমার এই সম্পর্কে ধারণা আছে, জানা আছে সেখানকার কেমন পরিবেশ। বরং আমাদের শহরেও এমন পরিবেশ ছিল অনেক আগে, যদি আপনি 150-170 বছর আগে যান তাহলে শহরের পরিবেশও কিছুটা এমন পাওয়া যাবে। জনসংখ্যা কম ছিল তাই মানুষ কাছাকাছি থাকতো, এখন দেখুন শহর অনেক বিস্তৃত হয়ে গেছে, তারপর মোবাইল চলে এসেছে, সরাসরি দেখা সাক্ষাৎ যা ছিল সেটাও কম হয়ে গেছে, এখন ডিজিটাল হয়ে গেছে, এখন তো দাওয়াত ও সমবেদনা সব মোবাইলের মাধ্যমে, রোগীর সেবা শুশ্রূষাও মোবাইলের মাধ্যমে, এবং আওয়াজের মাধ্যমে সমবেদনা এবং ভয়েসের মাধ্যমে সমবেদনা, সেবা শুশ্রূষাও স্টিকারের মাধ্যমে, শুভকামনাও স্টিকারের মাধ্যমে। এতটুকু করারও তৌফিক হয় না যে একটা ভয়েস মেসেজ করি, এটাও অদ্ভুত এবং বিস্ময়কর অবস্থা। এটা আমাদের নৈতিকতার অবনতি, চরিত্র আদর্শের দুর্বলতা, এটা আরো ভালো হওয়া উচিত।
কল
বদ মেজাজি ব্যক্তিদের কি করা উচিত?
দোয়া এবং কাউকে বদমেজাজি বলা, এটার প্রতিও সতর্ক থাকা জরুরি।
বদমেজাজিকে বদমেজাজি বলবেন না তো কি বলবে? আপনি ফুলকে কি বলবেন? ফুলকে তো ফুলই বলবেন,
আরো বেশি বদমেজাজি হয়ে যাবে, তার খারাপ লাগবে, কারো মুখের উপর আল্লাহ না করুক মুখের উপর বলে দিলেন বদমেজাজি, তো দেখেন যখনই বদমেজাজি বললো তার অডিও এতটুকু আসেনি, তার আওয়াজও এত আসেনি, এটুকু বলেছে, এবং আমরা আলোচনা শুরু করেছি, জানি না সে এর আগে কিছু বলেছে কি বলেনি, বোঝা যাচ্ছে না, কিন্তু কথা হলো অনেক ব্যক্তির স্বভাব, অর্থাৎ তারা এমনই হয়ে থাকে, তাদের এমন মনে হয় যেন মুচকি হাসার জন্য বেতন দিতে হবে এই চড়া মূল্যের বাজারে। আরে আপনি এক আধা ছটাক হাসুন,
এরপরও কম করে দিলেন, এক আধা ছটাক কম করে দিয়েছেন আপনি।
না, সে আধা ছটাকও যদি হাসে তো বিশ্বাস করুন তখন পরিবেশ কিছুটা হাস্যজ্জ্বল হবে এবং টাকাও বেশি খরচ হবে না।
সুবহানাল্লাহ।
তো এমনটা হয়ে থাকে নিজ থেকে, অর্থাৎ এক ব্যক্তি আমির আহলে সুন্নতের নিকট এসে নিজের সমস্যার কথা বললেন। তো আমির আহলে সুন্নত তাকে বললেন, আমার মনে হয় আপনি হাসেন না। আচ্ছা, এই কথাও আমির আহলে সুন্নত বললেন যে সে যখন আমাকে বললো আমি হাসি না, তখন অর্ধেক হেসে বললো, কথা তো ঠিক আছে, তখন অর্ধেক হেসেছিল। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি, কয়েকবার সেটা বয়ানও করেছি। একজন ব্যক্তি একজন বিচক্ষণ লোকের কাছে গেলেন এবং তাকে অবস্থার কথা বললেন। তো বিচক্ষণ ব্যক্তি দুটো চিকিৎসা দিলেন, এক নম্বর মুচকি হাসো, নাম্বার দুই ধন্যবাদ, ধন্যবাদ এর পরিবর্তে আমরা জাজাকাল্লা বলো। সে বললো, এটা তো আমি বললাম। যখনই সে ঘরে গেল, স্ত্রী দরজা খুলল, দরজা খোলার সাথে সাথে অভ্যাসের বিপরীতে শুক্রিয়া, যখন মুচকি হেসে শুক্রিয়া বলল, স্ত্রী হয়তো অবাক হয়েছে, এ তো সেই ব্যক্তি, হ্যাঁ সেই ব্যক্তি। এরপর যখন সে বলল, তো স্ত্রী পানি নিয়ে এলো, শুক্রিয়া, জাজাকাল্লাহ, স্ত্রী তখন রান্নাঘরে গিয়ে চিন্তিত হয়ে যাবে, ছেলেকে কল দিয়ে বলবে, মনে হচ্ছে তোমার বাবার স্বাস্থ্য ভালো নেই, ডাক্তার নিয়ে এসো। আচ্ছা, এখন সে এটাকে রুটিন বানিয়ে ফেলেছে, শুক্রিয়া, মুচকি হাসি, জাজাকাল্লাহ, মুচকি হাসি। এক সপ্তাহের মধ্যে সেই ঘরের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আপনিও করুন না ভাই, এটা ইসলামী বোনদের জন্য, ইসলামী ভাইদের জন্যও,
মারহাবা,
এটা পিতা মাতার জন্যও, সন্তানদের জন্যও, এটা ভাইদের জন্য, এটা বোনদের জন্য।
সুবহানাল্লাহ।
ঠিক আছে, জি কল নিন।
করাচি থেকে ইমরান আত্তারি বলছিলাম। হাজি সাহেব, আজকে আপনি অনেক ভালো বয়ানও করেছেন এবং বিষয়বস্তু অনেক সুন্দর। এই সম্পর্কে আমি বলবো, বর্তমানে আমি রুহানি চিকিৎসা বিভাগের সাথে সম্পৃক্ত আছি। আমার কাছে এমন ব্যক্তিও আসে যে অনেকের সন্তান সুশীল সমাজে বসবাস করে, তা সত্ত্বেও কলেজ, ইউনিভার্সিটি অথবা যেখানে তাদের আড্ডা বা গ্যাদারিং হয়ে থাকে, সেখানে তারা অনেক জঘন্য নেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এমন পরিবেশ থেকে পিতামাতা নিজের সন্তানদেরকে কীভাবে রক্ষা করবে? অনেকের পিতামাতা ঘরে তো থাকে কিন্তু চাকরিতে চলে যায়, অনেকের পিতামাতা দেশের বাহিরে থাকে, অন্য দেশে। তো সেই বোনেরা, সেই মারা নিজের সন্তানদেরকে কিভাবে সুশিক্ষা দিবে, কিভাবে এই খারাপ পরিবেশ থেকে বাঁচাবে?
শিক্ষা প্রতিষ্ঠানে পাঠালে সেখানেও নেশা আছে, এলাকা মহলে তাকালে সেখানেও নেশা আছে, তাই দূরে রাখতেই হবে। আর দূরে রাখার জন্য বিস্তারিত কথা আছে, বিস্তারিত বলার জন্য এখন আমার কাছে সময় নেই। আপনারাই দূরে রাখার কোনো উপায় বের করুন, চিন্তা করুন যে সন্তানের দেখেন। আপনি সন্তানকে হাজারবার বললেন যে বাবা সাবধানে চলো, কিন্তু যখন নর্দমায় আসবে, নর্দমা থেকে যাবে, ছিটা পড়ার আশঙ্কা তো থাকবেই, কখনো কাপড় সেই রঙে রঙিন হয়ে যাবে, আল্লাহ না করুক, তখন আপনি কি করবেন? তো এই বিষয়ে আসলে অনেক সিরিয়াস হওয়া দরকার। আচ্ছা, এখন আপনার যে ভয়েস এলো, আপনি ভয়েস মেসেজ করেছিলেন, তখন পেছন থেকে শিশুদের আওয়াজ আসছিল। আমার কাছে আপনাকে অনেক সহনশীল স্বভাবের ব্যক্তি মনে হচ্ছিল। এভাবে অনেক ব্যক্তিরা রেকর্ড করে, আর এই শিশুদেরকে তো কেউ চুপ করতে বলে। আমি মাদান চ্যানেলে রেকর্ড দিচ্ছি, বাচ্চাদেরকে চুপ থাকতে বলো, হতে পারে দরজা খোলার সাথে সাথে এমন ঘরের মধ্যে, আমি বলেছিলাম না, ঘরের মধ্যে শিশুরা খেলছে, দৌড়াচ্ছে, তো এমন পরিবেশ অনেক জাঁকজমক মনে হয়।
দাওয়াত ইসলামী দিনী পরিবেশে সম্পৃক্ত ইসলামী ভাই, রোহান চিকিৎসা বিভাগের ইসলামী ভাই মুফতি দাওয়াত ইসলামীর সাথে তার ভালো কি সম্পর্ক ছিল? মাশাআল্লাহ।
ঠিক আছে, মাশাআল্লাহ, দাওয়াত ইসলামীওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, কিন্তু প্রত্যেকে তো এমন নয়, যেমন বলছি আপনি তো গ্যারান্টি দিতে পারবেন না,
আল্লাহ করুক যেন আমরা হয়ে যাই।
আখলাক এবং চরিত্র এগুলো অনেক সময় তাদেরকেও সামিল করে যারা এই পোশাকে থাকে।
সঠিক বলেছেন।
আর যারা এই পোশাকে থাকে অনেক সময় তাদের স্বভাবও, কারণ তারা সঠিক অর্থে সে চারিত্রিক পরিবেশে সম্পূর্ণ সম্পৃক্ত থাকে না, ঠিক মতো থাকে না।
জি,
এটাও একটা ম্যাটার।
আমির আহলে সুন্নতের জবান মোবারকে আমি এই কথা শুনেছি যে দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে পরিপূর্ণ সম্পৃক্ত ইসলামী ভাই, আল্লাহ আমাদের কেমন বানিয়ে দিক, আমিন।
অন্যথায় তো কিছু আসা যায় না আসলে,
এমনই।
জি কল।
নিগরানী শোরার নিকট আমার প্রশ্ন হলো, যারা কর্কশ মেজাজের তারা যখন আসে তো এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে দেয়, তাদের জন্য কি পরামর্শ দিবেন?
এতক্ষণ ধরে তো আমি তাদের সাথেই কথা বলছি যে এমন করবেন না, আমরা আতঙ্ক ছড়ানোর জন্য আসিনি, ভালোবাসা ছড়ানোর জন্য এসেছি। তাদেরকে তো এটাই বলবো যে এমন করবেন না, সফট হয়ে যান, নরম হয়ে যান, অর্থাৎ এমন কিছু মালিক
জি
থাকে, তারা তাদের জানা আছে যে আজকে বেতন দেওয়ার দিন, আজকে কেউ আমার থেকে বোনাস খুঁজবে, অথবা আজকে কেউ আমার কাছ থেকে ধার চাইবে, এরপর সে যখন ফ্যাক্টরিতে আসবে মুড খারাপ করে আসবে,
আল্লাহর পানা,
এভাবে মুড খারাপ করে আসবে এবং এভাবে বের হয়ে যাবে। তখন যারা কর্মচারী আছে তারাও চিন্তা করবে মনে হয় আজকে মুড ঠিক নেই, আজকে যাওয়া যাবে না, আজকে যাওয়া যাবে না। আসে ওইদিকে ভেতরে ভেতরে হাসবে যে আজকে আমি সফল হয়েছি, সফল হয়েছি। আরে ভাই এমনটা নয়, অন্তর খুশি হয়ে যায়, এমন কাজ করুন।
একটি
বয়নের মাধ্যমে রাগি ব্যক্তি শান্ত হয়ে গেছে খুবই কম ভাবে, একটি বয়নের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, হয়ে যায়। কিন্তু একটি বয়নের পরে রাগে ভরপুর যেমন রাগি স্বভাবের ব্যক্তি, একটি বয়ন শোনার পর পরবর্তী দিনে শান্ত স্বভাবের হয়ে যাবে অনেক কঠিন। স্বভাব পরিবর্তনের জন্য সময় লাগে, পরিবেশ লাগে, এর একটি লং টাইম প্রসেস আছে। কিন্তু এর সর্বপ্রথম প্রসেস হচ্ছে এটা, আপনি প্রথমে এই কথা অ্যাকসেপ্ট করুন যে আপনাকে সংশোধন হতে হবে, পরিবর্তন হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কাজে সময় দিতে হবে, সিরিয়াস হতে হবে, তখন গিয়ে পরিবর্তন আসা শুরু করবে। বাস আমি হয়ে গেছি, পরিবর্তন হয়ে গেছি, সুইচ ইত্যাদি তো নেই যে সুইচটিপ দিলাম শান্ত, সুইচটিপ দিলাম রাগি, এদিকে সুইচটিপ দিলাম হাসি, ওদিকে সুইচটিপ দিলাম কান্না। আমাদের তো সুইচ থাকে না, তাই না, স্বভাবের মধ্যে এই সব কিছু আসার জন্য। আচ্ছা অনেক সময় জানেন কি হয় সালমান ভাই?
জি,
রাগ শেষ হয় না, সেটা চেপে রাখে। আমাদের শেষ করার দিকে চেষ্টা করতে হবে, অনেক বিষয় শেষ হতে পারে, কিন্তু অনেক বিষয় এমন আছে অনেক মানুষের মধ্যে তা অবদমিত থাকে, শেষ হয়ে যায় না। আর যেগুলো চেপে রাখে বুঝে আসে না সেগুলোর স্ফুলঙ্গ বের হয়।
ওহো হো,
ওই দিকে স্বভাবের বিপরীত কথা বলেছে এবং তার মধ্যে সেই পুরাতন যে স্বভাব আছে এটাকে বলে ফিরে আসা। তো সে তার স্বভাব ফিরিয়ে আনে, তারপর সবাই আশ্চর্য হয়ে যায়, হায় আল্লাহ এর কি হয়ে গেছে, কিন্তু সে তো ওই একই মানুষই। এই অবস্থায় যদি আপনি তার ভিডিও বানান, সে সময় সে এমন আচরণ করেছে এবং সে যখন নর্মাল হয়ে যায় তখন তাকে দেখিয়ে দিন যে আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি, এটা আপনি দেখেন। তো যখনই আপনি তাকে ভিডিও পাঠাবেন, তার নিজের ভিডিও পাঠাবেন, ওই সময় সে যে আচরণ করেছিল আপনি তাকে ভিডিও পাঠালেন, ও সে ডাউনলোড করে দেখবে, তারপর সে চমকে উঠবে, আরে কার কাছে পাঠিয়ে দিয়েছো তুমি? তখন আপনি বলবেন এটা আপনি, না না আমি নই, আমি এমন হতেই পারি না। বলবেন যখন আপনার মধ্যে রাগ চলে আসে তখন আপনি এমন হয়ে যান। চিন্তা করুন যখন আপনি নিজেকে দেখে এভাবে চমকে গেলেন, তো আপনাকে দেখে আমরা কতটুকু চমকে যাই। এটা শুধু বোঝানোর জন্য বলছি, পরিবর্তন হয়ে যান, বদলে যান।
কিন্তু হাজী সাহেব, এর মধ্যেও আপনার কথার প্রেক্ষিতে যদি আমি কথা বলি, স্ফুলিঙ্গ লেগেছে বলেই তো আগুন লেগেছে, তাই না? স্ফুলিঙ্গ বের হয়েছে বলেই তো আগুন লেগেছে, তাই না? এমন তো নয় যে একদম নিখোঁজ ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। মানুষ এভাবে কথা বলে থাকে হাজী সাহেব, আপনি দেখুন যে কথার মাধ্যমে কি এমন হয় না।
কেহে অর খা কেহি মা ওয়াহে হামারা, মাটিতে আগুন কখন লাগে?
আল্লাহ আকবার, মাশাআল্লাহ। এমনই
আপনি নিজে আপনার মেজাজের মধ্যে মাটি তেল দেখেছেন?
সঠিক,
আপনার মেজাজ খুব চড়ে আছে, অথবা এটাকে আমরা অনেক সময় বলি যে আপনার যে মেজাজ সেটা এমনিতেই হাফ বয়লিং পয়েন্টে আছে। ফুল বয়লিং পয়েন্ট না থাকলেও যারা নিজেকে অনেক ভালোও মনে করে, যদিও বা তারা একদম ভালো নয়, তাদের মেজাজও হাফ বয়লিং পয়েন্টে থাকে। স্বভাবে বিপরীত একটু কিছু হলে আগুন জ্বলে ওঠে, আগুন লেগে যায় এবং সে ফুল বয়লিং পয়েন্টে চলে আসে। যদি মেজাজ শান্ত হয়, কথা বোঝা গেছে, শান্ত হলে সেটিকে সেই, যদি পানি ঠান্ডা থাকে তো সেটা গরম হতে সময় লাগবে।
সঠিক,
কিন্তু কথা হচ্ছে যে নিজে কুসুম গরম পানি হয়ে বসে আছে,
জি,
তার তো বয়লিং হতে দেরি লাগবে না।
অবশ্যই,
যদি আপনার মেজাজে শান্ত ভাব রাখেন, আর আল্লাহ না করুক যদি মেজাজ বিরোধী কোনো ঘটনা ঘটে, তো ওই পয়েন্টে আসতে আপনার সময় লাগবে। আর যে সেই ব্যক্তির প্রশংসা করা হয়েছে যদি রাগ দেরিতে আসে এবং দ্রুত চলে যায়,
জি,
আর হাদিসে পাকে সেই ব্যক্তি নিন্দা করা হয়েছে যার রাগ দ্রুত আসে এবং দেরিতে যায়,
জি।
আপনি কে? জি আমি আপনাকে বলছি, আপনি কে? আপনি কি ইসলামী ভাই নাকি ইসলামী বোন? আপনার রাগ দ্রুত আসে এবং দেরিতে যায়, এক এক, দুই দুই, তিন তিন দিন, আপনার রাগ থেকে যায় এক সপ্তাহ পর্যন্ত, আপনার অর্থাৎ চলে এলো, আসতো না, আস্তে আস্তে চলে এলো, দেরিতে এলো, তো দ্রুত অর্থাৎ কথা বলে শেষ করে দিলেন, শুধু শুধু কেন, অর্থাৎ পরিবেশ নষ্ট করব, বিশৃঙ্খলা করব। এটা শুধু ঘরে নয়, বন্ধু মহলে, আত্মীয় স্বজনদের মধ্যে, অফিসের মধ্যে, সব জায়গায় ভালো পরিবেশ তৈরি করুন।
মাশাআল্লাহ হাজি সাহেব, অনেক সুন্দর আলোচনা করেছেন আপনি। আর আল্লাহ আমাদের কেমন শান্ত সৃষ্ট স্বভাবের বানিয়ে দিক। জেনেটিক ট্রান্সফার হয় না স্বভাব, অর্থাৎ বলা যায় যে উত্তরাধিকারী পেয়েছে এই বিষয়, উত্তরাধিকারী পেয়েছে এই অভ্যাস, উত্তরাধিকারী পেয়েছে এই স্বভাব, উত্তরাধিকারী পেয়েছে।
সে পরিবেশকে পরিবর্তন করুক, অনেক সময় চলে আসে বিষয়, চলে আসে স্বভাবের মধ্যে এই ধরনের বিষয় আসে। কিন্তু আপনি যদি পরিবেশ পেয়ে থাকেন, অর্থাৎ আপনি সুশিক্ষা পেয়ে থাকেন, এবং তার নিন্দা যদি আপনার জানা হয়, জানা থাকে, এবং তার সাইড এফেক্ট আপনার যদি জানা থাকে, তখন আপনার মধ্যে পরিবর্তন হওয়া উচিত।
সুবহানাল্লাহ, আমি হাজি সাহেব আপনার কথার সমর্থন জানিয়ে একটি কথা বলছি, এরপর সামনে অগ্রসর হব। আমাদের দেশের একটি অঞ্চল আছে, সেখানে যারা বসবাস করে তাদের একটি স্বভাব অনেক প্রসিদ্ধ ঝগড়া করার দিক থেকে, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের বরকতে, মাদানী কাফলে সফরের বরকতে, আমিরে আহলে সুন্নতের বাণী শ্রবণ করার এবং তার উপর আমল করার বরকতে এমন ভালো ভালো অলি স্বভাবের ব্যক্তি এখন সেই অঞ্চলে দেখা যায়। ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। তো দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে সম্পৃক্ত থাকা, কাফেলাতে সফর করা, এটাও স্বভাবকে, জি,
পরিবেশ মানুষকে কি থেকে কি বানিয়ে দেয়, পরিবেশের মাধ্যমে একজন মানুষের মধ্যে কতটা ভালো প্রভাব পড়ে, দাওয়াত ইসলামের পরিবেশ কতটা পরিবর্তন নিয়ে আসে মানুষের ভিতরে। আজকে আপনি একটা ভিডিও বানিয়েছিলেন, সেটা দেখান।
জি, দেখিয়ে দিন সেই ভিডিও, যে প্যাকেজ আমরা তৈরি করে রেখেছিলাম। দেখুন আপনার দাওয়াত ইসলামী মাশাআল্লাহ কি কি খেদমত করে যাচ্ছে এবং কি কি করছে। জি,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম আহমদ রেজা। আমি চোখে দেখতে পাই না, আমার সম্মানিত বাবা একজন জেলে, আমি গরিব, তাই ভালো কোনো স্কুলে পড়াশোনা করতে পারি না। আমি দেখতে পাই না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তির চেয়ে ভালো কোরআনে পাক পড়তে পারি। এই অনুগ্রহ শুধুমাত্র দাওয়াত ইসলামীর, যে আমার অপরাগতাকে আমার দুর্বলতা মনে না করে আমাকে কোরআনে পাক পাঠ করা শিখিয়েছে। আপনিও দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন, যেন আমার ন্যায় অন্য শিশুরাও নিজে শারীরিকভাবে অপারগ হওয়া সত্ত্বেও যেন কোরআনে পাক পড়তে ও বুঝতে পারে।
মাশাআল্লাহ, আল্লাহ পাক তাকে বরকত দান করুক। অন্ধ ইসলামী ভাইদের জন্য হায়দরাবাদ সম্পূর্ণ জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত আছে, যেখানে তাদেরকে দারসে নিজামি পড়িয়ে আলিম বানানো হয়, তাদের দিনী শিক্ষা অর্জনের জন্য সবকিছুর ব্যবস্থা করা হয়। এরা তো বিভিন্ন স্থানে এই ধরনের অনেক দাওয়াত, বরকত এবং বাহান দেখতে পাবেন। নিয়ম মাফিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত আছে দাওয়াত ইসলামীর।
করাচিতে এমন প্রতিষ্ঠান আছে, জওহারেও
খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখুক এবং আমাদেরকে দাওয়াত ইসলামের প্র্যাকটিক্যালি পার্ট হওয়ার, অংশ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক।
আমিন আমিন আমিন। মারহাবা, জি, কল চালিয়ে দিন।
মাশাআল্লাহ, নিগরানে সূরা প্রত্যেক বিষয়কে কভার করে ফেলেছেন। আমরা ভাবছি যে কোন বিষয়ে প্রশ্ন করা যায়, কিন্তু মাশাআল্লাহ সব কিছুই কভার হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। নিগরানে সূরা তো এমনিতেই অসাধারণ, কিন্তু সালমান ভাইও আমাদের খুবই সুন্দর পদ্ধতিতে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আল্লাহ পাক সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
জি, কল দিন।
পরিবেশ নামক টপিকের অনুষ্ঠানে আমি এটা বলতে চাই যে সন্তান যখন ছোট থাকে তাদেরকে পরিবেশ বড়দের দিতে হয়। যদি ছোট শিশু দেখে তার বাবা দাদা দাদির সাথে শুধু ঝগড়াই করতে থাকে সকাল সন্ধ্যা, তার সম্মানিত বাবা তাকে বলে, তোমার দাদার বকাঝকা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছি, কখনো তার দাদার পাখা বন্ধ করে দেয়, এখন এই পরিবেশে বড় হওয়া সন্তান কেমন হবে? স্পষ্টতই সে যা শিখেছে সেগুলোই পরে গিয়ে করবে, কিভাবে কন্ট্রোল করা যায়?
নিজেই নিজেকে পরিবর্তন করতে হবে, এটা হলো সোজা কথা। আমরা পরিবর্তন হয়ে গেলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। সে নিজেকে পরিবর্তন না করে দুনিয়া পরিবর্তন করার কথা বলে, তারা স্বপ্নের দুনিয়াতে বাস করছে। যে ব্যক্তি কোনো কিছু পরিবর্তন করতে চায়, সর্বপ্রথম তাকে দেখতে হবে আমি পরিবর্তন হচ্ছি কি হচ্ছি না। অর্থাৎ যে নিজেকে নিজে পরিবর্তন করতে পারে না, সে অন্য কাউকে কিভাবে পরিবর্তন করবে? আমার উপর যার প্রভাব সবচেয়ে বেশি সেটা হলাম আমি। আমি কারো কথা মানি মানি না, নিজের কথা তো মানি। যখন আমি স্বয়ং নিজের কথাই মানতে পারছি না, আমি আমার অন্তরকে, আমার অন্তরের আকাঙ্ক্ষা এবং আমার এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি অন্য কাউকে কিভাবে নিয়ন্ত্রণ করব? তো এটা অর্থাৎ আমরা কাউকে চালাই না, মানুষ ভয় করে চলে, ভীত হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে, কোনো সিস্টেম নেই, শৃঙ্খলা নেই। আমরা মানুষ, আমরা মানুষের সাথে বসবাস করি এবং আমাদেরকে অনেক মানুষের মতো আচরণ এবং ভালোবাসাপূর্ণ আচরণ গ্রহণ করতে হয় এবং সন্তানদেরও সেভাবে বুঝিয়ে সুঝিয়ে পরিচালনা করতে হয়। হ্যাঁ, আমি মানি সে যেখানে যেখানে দিন ইসলাম যার যার সাথে কঠোরতার যেখানে যেখানে অনুমতি দেয় সেখানেও ইসলামের জানা আছে, এখানে কঠোরতার প্রয়োজন আছে। স্পষ্টতই ভাঁজ দূর করতে আয়রনের গরম হওয়া জরুরি, তাহলে ভাঁজ যাবে কিভাবে? কিন্তু কেউ যদি আয়রন এত বেশি গরম করে ফেলে যে কাপড় ছিঁড়ে যাবে বা পুড়ে যাবে, এটাও সঠিক নয়। কিন্তু এটা সব পরিস্থিতির জন্য নয়। আমাদের ধর্ম, আমাদের ইসলাম, এসব পার্টিকুলার সম্পর্কের বিষয়ের মধ্যে এবং যে পদ্ধতিতে, যে সীমা পর্যন্ত, কথা বোঝা গেছে? আমাদের কঠোরতার অনুমতি দেয় আর যে সীমারেখা ইসলাম টেনে দেয় দিন, আমরা তা অতিক্রম করতে পারবো না, অন্যথায় আমরা জালিমদের অন্তর্ভুক্ত হব।
সহিংসতা, ভায়োলেন্সের তো কোথাও অনুমতি নেই।
অনুমতি দিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখ।